الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। এই অনুষ্ঠানে আমরা ইমিডিয়েটলি তবা করার ব্যাপারে এবং এই যে দুনিয়া রয়েছে এই দুনিয়াতে কেউ বাকি থাকবে না, বরং ফেরেশতাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে। যত বড় ফেরেশতা রয়েছে, জিবরিল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম, মালাকুল মওত, আজরাইল আলাইহিসসালাম এবং আরশবাহী ফেরেশতা, এই আরশবাহী ফেরেশতা এবং ফেরেশতাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ যেদিন কিয়ামত কায়েম হবে তো সেদিন এই পাহাড়, পর্বত, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, তারা, জিন, ইনসান কেউ থাকবে না, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না, কোনো ফেরেশতাও থাকবে না। যখন কেউ থাকবে না, আমার বিজনেস, আমার জমি, আমার জায়গা, আমার ঘর, আমার বাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স এবং আমার পছন্দের বাগান, এগুলো যখন কিছুই থাকবে না, আমার ক্ষমতা থাকবে না, আমার বল থাকবে না, যখন কিছুই থাকবে না, তো আমরা কেন আল্লাহ তাআলার নাফরমানি করছি আর কেন আমরা ভালো সিদ্ধান্ত এবং ভালো ডিসিশন আমরা কেন নিচ্ছি না? আজকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। রাসূলে করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একদিনে 1000 বার দুরুদ শরীফ পাঠ করল, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ জান্নাতে তার স্থান দেখে নেবে না। সুবহানাল্লাহ। তো আসুন আমরা নিয়ত করে নিই, আমরাও প্রত্যেক দিন 1000 বার আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে দুরশরী পাঠ করব। এতে কি হবে কি দুনিয়াতেই আল্লাহ তাআলা তাকে তার জান্নাতের স্থান দেখিয়ে দিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, যে কথা আমরা শুনছিলাম কি যখন এই দুনিয়াতে কেউ থাকবে না, আমার ক্ষমতা, আমার দাপট, আমার প্রপার্টি যখন কিছুই থাকবে না, আমার বল, আমার ক্ষমতাও কিছু থাকবে না, তো আমরা কেন আল্লাহ তাআলার নাফরমানি করছি, কেন আমরা নিজের মা বাবাকে কষ্ট দিচ্ছি, নিজের আত্মীয় স্বজনকে আমরা কষ্ট দিচ্ছি, কেন আমরা আল্লাহ পাকের নাফরমানি করছি, কেন আমরা তাড়াতাড়ি গুনাহ থেকে তওবা করছি না, কেন আমরা নিজের কবরকে ভালো করছি না, কেন আমরা আমলের পথে আসছি না, কেন আমরা সেই কাজ করছি যে কাজে আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হয়, আমরা সে কাজ কেন করছি যে কাজে শয়তান খুশি হয়, কেন? আমাদেরকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে আর বিবেকের চোখ দিয়ে আমাকে দেখতে হবে কি আমি যে কাজ করছি এটা কি আসলেই ভালো নাকি মন্দ। আর যারা এই মন্দ পথে চলেছে বা মন্দ কাজগুলো করেছে তার পরিণাম কি হয়েছে, তার পরিণাম খারাপ হয়েছে, তারা ধ্বংসের দিকে অগ্রসর হয়েছে। বড় বড় কাফিরদের অবস্থাগুলো দেখে নেন, আবু জেহেল, আবু লাহাব, ওয়ালিদ বিন মুগীরা, ফিরআউন, হামান, বড় বড় যারা জালিম ছিল তাদের কি অবস্থা হয়েছে, তারা ধ্বংস হয়েছে, আজও ধ্বংস হয়েই যাচ্ছে তারা। তো আমাদেরকে নেক আমল করতে হবে। কোরআন ও হাদিসে আল্লাহ তাআলা যা আদেশ করেছে সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। চলুন আমরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার একটি বাণী আমরা শুনি। তিনি বলেছেন, এক যুগ এমন আসবে কি লোকদের মাঝে থেকে এই কথা উঠে যাবে কি মাল কোন পথ থেকে এসেছে, হালাল পথ থেকে না হারাম পথ থেকে। এই চিন্তাধারা মানুষ থেকে উঠে যাবে, শুধু মাল চাই, অর্থ চাই, সেটা যে পথ থেকে আসুক না কেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন, আজ তাই দেখা যাচ্ছে। মানুষকে শুধু অর্থ চাই, সকলের কথা আমি বলছি না, কিন্তু কিছু লোক এমন রয়েছে তারা পরোয়া করে না কি এই খাবার, এই সম্পদ, এই অর্থ কোথায় থেকে এসেছে, হালাল পথ থেকে না হারাম পথ থেকে, এটা পরোয়াই করে না, শুধু মাল চাই, সেটা যে রাস্তা থেকে আসুক না কেন। আমরা সিদ্ধান্ত কখন নিব, আমরা কখন এই গর্হিত কাজ থেকে, আল্লাহর নাফরমানি কাজ থেকে, এই শয়তানি কাজ থেকে আমরা কখন বেরিয়ে আসব, কখন ডিসিশন নেব। আর হ্যাঁ, একটা কথা এখানে আছে, কেউ যদি পাপ কাজ থেকে বেরিয়ে আসে, নাফরমানি থেকে বেরিয়ে আসে, আর সত্যিকারে অন্তরে যদি কেউ তওবা করে নেয়, তো আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করে। আর আল্লাহ যদি কাউকে সহযোগিতা করে, দয়া করে, তো আর দুনিয়াতে কারো সহযোগিতার প্রয়োজন হবে না। এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এবং যার সাথে আমরা ওয়াদা করেছি সেই ওয়াদাও আমাদেরকে পূরণ করতে হবে। এখন দেখতে হবে আমার বোন আছে, আমার ভাই আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার পরিবারের লোকেরা রয়েছে, বজায় রেখেছি নাকি আমি ধোকা দিচ্ছি, নাকি আমার দ্বারা তাদের হক আত্মসাত হচ্ছে, এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটি কথা, হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল, আমি যেমনটি করব ঠিক তেমনটি আমি পাব। তো চলুন আমরা একটি ঘটনা শুনি। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার নসিহত শিক্ষণীয় মদিনী ফুলে পরিপূর্ণ কাহিনী সম্মিলিত খুবই সুন্দর একটি কিতাব, যেমন কর্ম তেমন ফল। এই বইয়ে লিপিবদ্ধ হয়েছে দুজন আপন বোন, এক বোনের ছেলে ছিল আর এক বোনের মেয়ে। দুই বোনই ছেলে মেয়ের বিবাহ ঠিক করল। বড় বোন ছোট বোন বা ছোট বোন বড় বোনকে বলল, তোমার মেয়ে আমাকে দিয়ে দাও। তো এতে কি হবে কি দুই পরিবারে সম্পর্কটা আরও মজবুত হয়ে যাবে। যাই হোক, দুই বোন এটা ডিসাইড করে নিল। কিন্তু যে বোনের মেয়ে ছিল সে চোখে একটু কম দেখত, এর জন্য সে চশমা ব্যবহার করত। ডেট ঠিক হয়ে গেল, কিন্তু কোনো কারণে, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে, কোনো কারণে দুই বোনের মধ্যে ঝগড়া লেগে গেল। এখন যে বোনের ছেলে ছিল সে বলল, আর বিয়ে হবে না, আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছি, বিয়ে ঠিক হয়েছিল আমি বিয়ে ভেঙে ফেললাম, তোমার কানা মেয়েকে আমার সুস্থ ছেলের বউ বানাবো না, আজ থেকে সম্পর্ক শেষ, বিয়ে আমি ভেঙে ফেলছি। এখন যে বোনের মেয়ে ছিল সে বলল, হায় এমনটি কেন করছো তুমি, সব তো ঠিক হয়ে গিয়েছিল, একটু ভুলের কারণে এত বড় শাস্তি, আর তুমি বিয়ে ভেঙে ফেলবে, বলে যা বলছি তাই। বোন নিজের ছেলেকে নিয়ে চলে গেল। বাড়িতে যখন পৌঁছল তো দেখলো কি একটি পাইপ, লোহার পাইপ আঙিনায় পড়ে রয়েছে। সে বলল নিজের ছেলেকে, চলো পাইপটা আমি তুলছি, ছাদে আমি রেখে দিয়েছি, তুমি আমাকে একটু সহযোগিতা করো। ওই মহিলা তার ছেলেকে নিয়ে উঠতে চাচ্ছিল সিঁড়ি দিয়ে ছাদে, হঠাৎ করে মহিলার হাত থেকে সেই পাইপটি পড়ে যায়, আর ঠিক ওই ছেলের চোখে গিয়ে লাগে, আর চোখের পুতলি পর্যন্ত বেরিয়ে আসে, আর ছেলে অন্ধ হয়ে যায়। এখনই সে বিয়ে ভেঙে এসেছিল, তার নিজের বোনের মেয়েকে বলেছিল, তোমার মেয়ে চোখে কম দেখে, তোমার কানা মেয়ের সাথে আমার সুস্থ সবল ছেলের বিবাহ আমি দেব না, এখনই বলেই এসেছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার হাত থেকেই ওই লোহার পাইপ পড়ে যায় আর ঠিক তার ছেলের চোখে গিয়ে লাগে আর চোখের পুতলি পর্যন্ত বেরিয়ে আসে। এখন সে অনুশোচনার মধ্যে পড়ে যায়। তো একটা কথা মনে রাখতে হবে, যেমন কর্ম তেমন ফল। আমাদের দ্বারা যাতে কারো কষ্ট না হয়, কেউ যাতে দুঃখিত না হয়, কারো মন যাতে না ভাঙে, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখতে হবে আমি যে কথা বলছি এ কথাতে লোকেরা বা প্রতিবেশী বা আমার আত্মীয়রা বা আমার ছেলে বা আমার মেয়ে বা আমার স্ত্রী বা আমার মা বা আমার বাবা বা ভাই বোন এরা খুশি হচ্ছে না অসন্তুষ্ট হচ্ছে, কষ্ট পাচ্ছে, এদিকেও আমাদেরকে দেখতে হবে। অনেকেই তো এমন রয়েছে যা ইচ্ছে তাই বলে দেয়, যা মুখে আসে তা বলে দেয়। সে বড় ছোট্ট, হ্যাঁ, পরিবারের মুরব্বী রয়েছে এগুলো দেখে না, শিক্ষক রয়েছে তা দেখে না, মা বাবা বড় ভাই বড় বোন আছে পরোয়াই করে না, যা ইচ্ছে তা বলে দেয়। অনেক সময় তো দেখা যায় এসব লোক থেকে পরিবারের লোকেরা আত্মীয় স্বজনেরা চুপ, কথাই বলতে চায় না। আরে কি কথা বলবো তার সাথে, তার তো কোনো লেহাজ নেই, কোনো শরম নেই, যা ইচ্ছে তা বলে দেয়, বড় ছোট তো দেখেই না। তো না, আমি জানি না কি, জানি না কেন এমনটি করে, কি হয়েছে, এটা কি মাথা কি কি হয়েছে। মা আছে, মাকে যা ইচ্ছে তা বলে দেয়, বাবা আছে যা ইচ্ছে তাই বলে দেয়, বুড়ো হয়ে গেছো কিচ্ছু জানো না তুমি, মূর্খের মতো কথা বলো, হায় আল্লাহ। বাবাকে এভাবে বলছে যে বাবা কথা বলা শিখিয়েছে, হাঁটা শিখিয়েছে, খাওয়া শিখিয়েছে, সে বাবা নাকি কিছু জানে না। তো এ থেকে মানুষকে শিক্ষা অর্জন করা উচিত এবং তবা করে নেওয়া উচিত আর নিজের বিবেককে জিজ্ঞেস করা উচিত কি আমি যেটা করলাম ভালো করলাম, না না আমি ভালো তো করিনি, তবা করা উচিত আর তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া উচিত কি না আমাকে এমনটি আর করা ঠিক হবে না। চলুন আমরা একটি হাদিসে কারিমা শুনে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার এটা পছন্দ যে জান্নাতে তার জন্য মহল সাজিয়ে দেওয়া হয় এবং তার মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয়, তবে তাকে এই কাজগুলো করতে হবে। তা কী হচ্ছে? তার উচিত যে তার প্রতি অত্যাচার করে, যে তার প্রতি অত্যাচার করে সে তাকে ক্ষমা করে দিবে, যে তাকে বঞ্চিত করে সে যাতে তাকে মাফ করে দেয়, এবং যে সম্পর্ক ছিন্ন করে তবে সে যাতে তার সাথে সম্পর্ক জড়িয়ে রাখে। তো এই কাজটি তাকে করতে হবে। কেউ বঞ্চিত করলে দান করতে হবে, কেউ কষ্ট দিলে ক্ষমা করে দিতে হবে, আর কেউ আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে তার সাথে আত্মীয়তার বন্ধন সম্পর্ক জড়িয়ে রাখতে হবে। কিন্তু এই কাজগুলো খুব কম মানুষই আছে যে করে। হ্যাঁ, যে করে তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শুনিয়েছে। কি সংবাদ? কি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে সাজিয়ে দিবে আর তার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। কিন্তু এত বড় পুরস্কার থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। কেউ যদি বঞ্চিত করে তো তাকেও বঞ্চিত করে, কেউ যদি আঘাত করে তো তাড়াতাড়ি প্রতিশোধ নেয়, আর কেউ যদি সম্পর্ক ছিন্ন করে তো বলে আমার বয়ে গেল, গেলাম না, কথা বললাম না, আমার কি ঠেকা পড়েছে, যাক সে যাক, আমি যাব না তার কাছে। তো না, এমনটি করা ঠিক নয়। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কেউ গাল দিলে আমার নবী দোয়া দিতেন, দুশ্মন আসলেও আমার নবী চাদর বিছিয়ে দিতেন। তো আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতই আছি আর আমাদেরকেও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা অর্জন করা উচিত আর ইমিডিয়েটলি সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমাকে কি কাজ করতে হবে। আর অনেক সময় মানুষ ডিসিশন নিতেও পারে না, বুঝতেও পারে না কোনটা ভালো আর কোনটা মন্দ, মানুষ বুঝে না। বোঝার জন্য ভালো পরিবেশে উঠা বসা করতে হবে, জ্ঞানী গুণী যারা রয়েছে তাদের কাছে বসতে হবে, তাদের থেকে পরামর্শ নিতে হবে, তাদের থেকে শিখতে হবে। হাদিসে পাক পড়তে হবে, কোরআনে পাক পড়তে হবে, কোরআনে পাকের অনুবাদ পড়তে হবে, তাফসীর পড়তে হবে, তখনই না। আমরা দুনিয়ার অনেক বইগুলো পড়েছি, অনেক বই পড়েছি, এই বই পড়েছি, সেই বই পড়েছি, নভেল পড়েছি, জানি না কী কী পড়েছি, যেগুলো আমাদের বাপ দাদা পড়েনি সেগুলো আমরা পড়েছি, কিন্তু পড়িনি তো আমরা কোরআন পড়িনি, পড়িনি তো আমরা হাদিস পড়িনি, পড়িনি তো আমরা সাহাবা কেরামের জীবনী পড়িনি, পড়িনি তো আমরা আম্বিয়া আলাইহিমুসসালামের জীবনী আমরা পড়িনি, যার কারণে এই অবস্থা রয়েছে। তো আসুন আমরা নিয়ত করে নিই কি আমরা এখন থেকে আম্বিয়া আলাইহিমুসসালামের জীবনী, সাহাবা কেরামের জীবনী, আউলিয়া কেরামের জীবনী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আমরা পড়ার, স্টাডি করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াতে ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবতুল মদিনার কিতাব আশিকানে রসুলের 130টি কাহিনী মক্কা ও মদিনার জিয়ারত সম্বলিত এর 54 পৃষ্ঠায় রয়েছে। মুজাহিদ ইবনে ইয়াহিয়া বলখি বলেন, খোরাসানের এক অধিবাসী 60 বছর যাবৎ মক্কা শরীফে বসবাস করে আসছিলেন। তিনি অনেক বড় আবিদ, জাহিদ এবং রাত্রি জাগরণকারী ব্যক্তি ছিলেন। তিনি কোরআনে করিম পাঠ করতেন এবং সারা রাত তাওয়াফ করতেন। অনেক বড় আবিদ জাহিদ ছিলেন। তার এক বন্ধু ছিল, সে এসে বলল, আমার কাছে 10,000 দিরহাম আছে, এটা তুমি আমানত স্বরূপ রাখো, আমি সফরে যাচ্ছি, ফিরে আসলে আমাকে দিয়ে দিও। সে বলল, ঠিক আছে, তুমি ফিরে আসো সফর থেকে, তো আমি তোমাকে দিয়ে দিব, এটা আমার কাছে আমানত রইল। যখন সে ফিরে আসলো তো জানতে পারলো যে সে মারা গিয়েছে। সে তো একেবারে আশ্চর্য হয়ে গেল, এখন আমি কি করি, আমার বন্ধুকে আমি 10,000 দিরহাম দিয়ে গিয়েছিলাম। ঠিক আছে, সে তার বন্ধুর আত্মীয় স্বজন এবং ছেলেকে জিজ্ঞেস করলো, বাবা আমি তোমার বাবাকে 10,000 দিরহাম দিয়েছি আমানত স্বরূপ, তোমাদেরকে কিছু বলে গিয়েছে? তো বলো, না আমাদেরকে তো কিছু জানিয়ে যায়নি, হঠাৎ করে মৃত্যুবরণ করেছে আর আপনার দিরহামের ব্যাপারে আমাদেরকে কিছু বলে যায়নি। সে একেবারে কান্নায় জর্জরিত হয়ে গেল। মক্কা মুকাররমার বড় বড় আবিদ, জাহিদ এবং জ্ঞানী গুণীকে গিয়ে জিজ্ঞেস করলো কি এখন কি করা যায়, এমন এমন অবস্থা হয়েছে। তো তারা পরামর্শ দিলেন কি জান্নাতীদের রু আবে জমজম এর কুয়াতে, কুয়ার দিকে সবাই চলে আসে আর সেখানে জান্নাতীদের রু সমবেত হয়, একত্রিত হয়। তো তুমি সেখানে গিয়ে তাকে ডাক দাও আর তোমার প্রবলেমের ব্যাপারে বলো, তোমার বন্ধু জান্নাতি হয়তো নেককার রয়েছে, তো সে তোমার সম্পদের ব্যাপারে বলে দিবে। সে গেল সেখানে, আবে জমজমের কূপে গিয়ে ডাক দিল কিন্তু কোনো সাড়া পেল না। এসে মক্কাতুল মুকাররমার বড় বড় আলিম, জাহিদ, আবিদ, জ্ঞানীগুণীকে বলল কি ভাই কোনো তো সাড়া পেলাম না। বলল, হয়তো তোমার বন্ধু জাহান্নামী আছে, তুমি এক কাজ করো, ইয়ামানে চলে যাও, ইয়ামানে বরহুত নামক একটি আগুনের কুয়া রয়েছে, সেখানে জাহান্নামীদের রুগুলোকে কয়েদ করা হয়, তুমি সেখানে গিয়ে ডাক দাও তাকে আর তোমরা প্রবলেমের কথা তাকে বলো আর বলো সে সম্পদ কোথায় রেখেছে, সে বলে দিবে। সে ইয়ামান গেল, ইয়ামানে গিয়ে বরহুত কুয়ার কাছে যখন পৌঁছল, সে সেখানে গেল, সেখানে রুগুলোকে চিৎকার করতে সে শুনছিল। একটি থেকে জিজ্ঞেস করলেন, তুমি কি কারণে আজাবে লিপ্ত? সে বলল, আমি অত্যাচারী ছিলাম, হারাম খেতাম, মালাকুল মওত আমাকে এখানে এনে নিক্ষেপ করেছে। অন্য রু বলল, আমি হলাম আব্দুল মালিক বিন মারওয়ানের রু, অত্যাচার করার কারণে আমি এখানে আজাবের মধ্যে গ্রেফতার হয়ে গিয়েছি। পরে আবার সে ডাক দিল তার বন্ধুকে, সে সেখানেই ছিল, সে বলল, হ্যাঁ আমি এখানে আছি, আমি তোমার কথা শুনতে পাচ্ছি, আমি তোমার সম্পদগুলোকে আমি ঘরের অমুক কোণের মধ্যে মাটিতে পুঁতে রেখেছি, আমার ছেলেকে গিয়ে বলো কি অমুক জায়গায় রয়েছে, সে তোমাকে খুঁড়ে বের করে দিবে। তো সে বলল, বন্ধু তুমি তো 60 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমায় ছিলে, সারা রাত ইবাদত করতে, দিনে রোজা ও কোরআনে পাকের তেলাওয়াত করতে আবিদ ছিলে, জাহিদ ছিলে, তো তুমি এই বারহুত নামক আগুনের কুয়াতে কিভাবে পৌঁছলে? সে বলল, আমার এক বোন আছে, সে পঙ্গু, প্যারালাইসিসে রয়েছে, আমি তাকে কখনো দেখতে যাইনি, তার আমি সেবা করিনি, তার হক আমি আদায় করিনি, হয়তো এই কারণে আল্লাহ তাআলা আমাকে এই বারহুত আগুনের কুয়াতে আমাকে নিক্ষেপ করে দিয়েছে, সে যদি আমাকে মাফ করে তাহলে আল্লাহ আমাকে মাফ করে দিবে। এ কথা শুনে সে আবার মক্কাতুল মুকাররমার দিকে পৌঁছলো এবং তার ছেলেকে গিয়ে বলল যে তোমার বাবা অমুক জায়গায় আমার সম্পদটা রেখেছে। ঘুরে দেখলো তো বাস্তবিকই সেখানেই ছিল। এরপর সে ওই ব্যক্তির বোনের বাড়িতে গেল, দেখলো বাস্তবিকই সে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তাকে হেল্প করলো, সাহায্য করলো, সহযোগিতা করলো, আর ভাইয়ের সবগুলো কথাগুলো বলল যে তুমি ক্ষমা করে দাও, তুমি যদি ক্ষমা না করো তাহলে তাকে সেখানে আগুনের মধ্যেই তাকে রেখে দেওয়া হবে। পরে বোন মাফ করে দিল। এরপর সে আবার আবে জমজমের কূপে গিয়ে তাকে ডাক দিল, তো দেখলো এখন তার রু জান্নাতিদের রুদের সাথে রয়েছে, আর বলল আমার বোন আমাকে ক্ষমা করেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে এই জান্নাতি রুদের সাথে থাকার তৌফিক আল্লাহ দান করে দিয়েছে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে, আমি কি আত্মীয়তার বন্ধন ছিন্ন করব নাকি তাদের সাথে আমরা আত্মীয়তার বন্ধন বজায় রাখব, তাদেরকে দূরে ঠেলে দিব নাকি আমরা বুকে জড়িয়ে নেব, আমরা তাদের হক আত্মসাৎ করব নাকি তাদের হক আমরা আদায় করব। তো সিদ্ধান্ত আপনার রয়েছে, কেননা যদি আমরা তাদের হক আদায় করি এবং ভালো ব্যবহার করি তো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবে, আর আল্লাহ তাআলা তার দয়ায় আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। আর যদি আমরা হক আদায় না করি, তাদের উপরে জুলুম অত্যাচার করি, তাহলে এটা গুনাহ রয়েছে আর জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ রয়েছে। তো দুইটি ওয়ে রয়েছে, এখন সিদ্ধান্ত আপনার উপরে যে আমাকে কোন ওয়ে কোন রাস্তাতে চলতে হবে। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।